তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে আবার উপস্থিত হয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় রেখেছি আলোচনা করার জন্য, যেহেতু গিয়ারবি অলে আকা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারকের দিন খুবই সন্নিকটে, আর আমরা এর ফজিলত আর ফয়েজ দুইটাই অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। কীভাবে কাজগুলো করলে, গিয়ারবি শরীফ উদযাপন করলে আমরা সওয়াবের ভাগিদার হব এবং ফয়েজ ও বরকত পাবো, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ তাআলা। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাতের আজকের যে বিষয় নিয়েছি আমরা, যা প্রতি বছর বিশেষ করে এই রবিউস সানি মাসে আমরা উদযাপন করে থাকি, যারা বিশেষ করে আত্মারি কাদেরি বা তরিকতপন্থী, আমরা এই দিনকে উদযাপন করে থাকি। আর হয়তোবা অনেকে কাদেরি অর্থাৎ গাউসে পাকের মুরিদ এজন্য এই গিয়ারবিকে উদযাপন করে থাকি, অর্থাৎ রবিউস সানি মাসের ১১ তারিখকে আমরা উদযাপন করে থাকি মিলাদ মাহফিলের মাধ্যমে, ফাতিহার মাধ্যমে। আবার যারা আত্মারি তারা আত্মারি ও কাদেরিও অর্থাৎ আমিরুল সুন্নতের মাধ্যমে তারা গাউসে পাকের মুরিদ হয়েছেন, আমরাও কিন্তু প্রতি মাসে এই ইবাদতটা অর্থাৎ এই সওয়াবের কাজটা করে থাকি, গিয়ারবি শরীফের প্রোগ্রাম করে থাকি ঘরের মধ্যে বা মাহফিল করে থাকি, অনেক সময় মসজিদের মধ্যেও হয়, অনেক সময় বড় ময়দানেও হয়, বড় করেও হয়। বিশেষ করে যখন রবিউস সানি মাস আসে, অন্যান্য মাসগুলোতে তো হয়ই, অন্যান্য মাসের ১১ তারিখে তারা উদযাপন করা হয়, বিশেষ করে রবিউস সানির মার যখন আসে তখন এই গিয়ারবিকে অর্থাৎ রবিউস সানির ১১ তারিখকে ১০ রবিউস সানির দিবাগত রাত এবং পরের দিনকে আমরা ধুমধামের সাথে আয়োজন করি, উদযাপন করি। কেননা গিয়ারবিওয়ালা আকা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জ ও বরকত অর্জন করার জন্য, তাই আজকের বিষয় রেখেছি গিয়ারবি শরীফের ফজিলত। এই গিয়ারবি শরীফ কী এবং এর গুরুত্ব কী রয়েছে, এ সম্পর্কে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান কি রয়েছে, এবং তার পরবর্তীতে যে সকল বুজুর্গানে দিন আল্লাহ তাবারক তাআলা নেক বান্দারা পৃথিবীতে এসেছেন এবং তারা কিভাবে গিয়ারবি শরীফ উদযাপন করেছেন, আর এই গিয়ারবি শরীফ সম্পর্কে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া কি ইরশাদ করেন, এ সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী রফিক ভাই আছেন, মোবারকবাদ রফিক ভাইকে, অন্যদিকে রাফি ভাইও আছেন, দুজনকে মোবারকবাদ জানাই। শুরু করব রফিক ভাই থেকে। রফিক ভাই, হয়তো আমরা সাধারণ মানুষ গিয়ারবি শরীফ পালন করছি বা প্রতি বছর এই দিনে গিয়ারবির খুব সম্মান ইজ্জত করি বা ঘরের মধ্যে মিলাদ মাহফিল করি, কিন্তু এর যে তাৎপর্য রয়েছে, এর যে গুরুত্ব রয়েছে, এর যে ফজিলত রয়েছে, হয়তো বা হাজারো দর্শককে পাওয়া যাবে যারা এর গুরুত্বটা জানে না, কিন্তু কাদেরি কাদেরিয়া তরিকার মুরিদ হওয়ার কারণে, গাউসে পাকের মুরিদ হওয়ার কারণে আমরা গিয়ারবি শরীফ পালন করছি আমার গাউসে পাকের এই ফয়জ ও বরকত অর্জন করার জন্য। আজকের অনুষ্ঠানে গিয়ারবি সম্পর্কে যদি কিছু তুলে ধরতেন আপনি।
আজকের যে বিষয় নিয়েছেন এটা খুবই তাৎপর্যবহ এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
জি,
বিষয়টাকে একটু ক্লিয়ার করার আগে আমরা যদি এর সংজ্ঞাটার দিকে একটু যাই, যে গিয়ারবি শরীফ কি এবং কেন। তো গিয়ারবি শব্দটির যে রয়েছে এটা উর্দু ভাষা থেকে নির্গত, ঠিক আছে, যার অর্থ ১১তম, যার অর্থ হচ্ছে ১১তম সংখ্যার দিক থেকে এখানে ১১ সম্পর্কিত রজনীকেই উদ্দেশ্য করা হয়েছে।
জি জি,
মূলত আরবি মাস রাত্রি দিয়ে গণনা শুরু হয়, যেহেতু চাঁদ উদিত হয় এর পরেই হচ্ছে রাত, সন্ধ্যার পরে গণনা হয়। তো আরবি যে মাস রয়েছে আরবি, এটা রাত্রি দিয়ে গণনা শুরু হয় হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে ও সম্মানে। প্রতি আরবি মাসের 11তম তারিখে যে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় তাকেই গিয়ারভি শরীফ বলা হয়। যেমন মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়, আর আশুরা শব্দটি আরবি সংখ্যা আশারা থেকে এসেছে। তো এইভাবে গিয়ারভি যে সংখ্যাটা এটা হচ্ছে 11তম সংখ্যা। মিলাদে শেখ বরহক ও ফজাইলে গাউসিয়া নামক কিতাবে বর্ণিত যে গিয়ারভি শরীফের ফজিলত অগণিত অসংখ্য, যা বর্ণনা কিংবা লিপিবদ্ধ করে শেষ করা যাবে না। তো যে ব্যক্তি নিয়মিতভাবে প্রতি চাঁদের 11তম তারিখে গিয়ারভি শরীফ পালন করবে সে অল্প দিনের মধ্যে সচ্ছল হয়ে যাবে, তার অভাব অনটন দূর হয়ে যাবে এবং তার দারিদ্রতা যে রয়েছে দূরীভূত হবে। যে ব্যক্তি একে অস্বীকার ও ঘৃণা করবে সে দারিদ্রতার মাঝে নিপতিত হবে। আচ্ছা, এখন প্রশ্ন উঠতে পারে যে গিয়ারভি শরীফ কি এমন গুরুত্বপূর্ণ জিনিস যে এটার আগেই এটার ফজিলত বা এর ইয়ে চলে এলো যে পালন না করলে, অস্বীকার করলে, ঘৃণা করলে তার এই ক্ষতি হবে, পালন করলে এই ফজিলত হবে? কেননা এখন দেখুন ব্যাখ্যা যে কেননা কিতাবে বর্ণিত রয়েছে যে পিরানে পীর দস্তগীর রওশন জমির মাহবুবে সুবহানি কুতবে রব্বানি কিন্দিলে নুরানি পীরে পীরা মীরে মীরা হজরত শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহ 12ই রবিউল আউ্বালকে খুব গুরুত্ব সহকারে পালন করতেন। পয়েন্ট টু বি নোটেড, গোসে পাক খুব ধুমধামের সাথে জাঁকজমকভাবে 12ই রবিউল আউ্বাল পালন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের দিনকে পালন করতেন। তো তার এই আগমনের দিনকে হুজুরে গৌসে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই 12ই রবিউল পালন করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একদিন গৌসে পাক বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহির স্বপ্নের মাধ্যমে তাকে দিদার দান করলেন। গৌসে পাক দিদার লাভ করলেন আমার প্রিয় নবীর। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে ইরশাদ করলেন যে আমার 12ই রবিউল আউ্বালের প্রতি তুমি যে সম্মান প্রদর্শন করে আসছো এতদিন ধরে, এর বিনিময়ে আমি তোমাকে গিয়ারভি শরীফ দান করলাম। যেভাবে মানুষ আমাকে 12ই রবিউল আউ্বালে এত স্মরণ করে, এমনিতে তো করেই সব আশিক, কিন্তু 12ই রবিউলের তাৎপর্যই আলাদা। তো ঠিক সেইভাবে গিয়ারভি শরীফেও মানুষ তোমাকে স্মরণ করবে, তোমার তাজকিরা করবে, তোমার আলোচনা করবে। তো আসলে কেউ যদি ভক্তি সহকারে নিয়মিতভাবে গিয়ারভি শরীফ পালন করে তারা খুবই ফয়েজ ও বরকত লাভ করবে। তার ঘরে রিজিকে বরকত হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। প্রত্যেকটা মানুষই তো নিজের কল্যাণ চায়। কোন এমন মানুষ আছে যে নিজের ভালো মন্দ বোঝে না? প্রত্যেকটা মানুষ, যেমন অনেকে আমরা জীবিকার পিছনে ছুটি নাই, এই চাকরিটার চেয়ে ওই চাকরিটা ভালো, এখানে ইনকাম বেশি। তো যারা আল্লাহওয়ালা ব্যক্তি তারা উপলক্ষের পিছনে দৌড়ায় না, তারা উপলক্ষ সৃষ্টিকারীর পিছনে দৌড়ায়। উপলক্ষ সৃষ্টিকারীর কে সন্ধান করে যে আল্লাহ তাআলা কোন এমন আমলের ভিতরে নেকি রেখেছেন, সওয়াব রেখেছেন, সেটাকে তারা কি করে আমল করে ফয়েজ ও বরকত লাভের মাধ্যমে। যে আমার আল্লাহ এবং আমার রসুল যদি খুশি থাকে তাহলে আমি অবশ্যই দুনিয়া আর আখেরাতের কল্যাণ আমি পাবো। আচ্ছা, এই যে গিয়ারভি শরীফ এ সম্পর্কে বুজুর্গানে কিরাম কি বলেছেন সে সম্পর্কে একটু জানি। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বীয় রচিত তাফসিরের গ্রন্থ আহসানুত তাফসির কিতাবের মধ্যে সংক্ষেপে তাফসিরে নাইমি এর সূরা বাকারা 27নং আয়াতে হযরত আদম আলা নবিনা আলাইহিস সালাত ওয়াস সালামের তওবা প্রসঙ্গে সংক্ষেপে গিয়ারভি শরীফের ভিত্তি ও ইতি কথা বর্ণনা করেন যে গিয়ারভি শরীফ এটা কোনো নতুন জিনিস নয়।
রাইট,
মানে গিয়ারভি শরীফ তো হচ্ছে গসে পাকের সাথে সম্পৃক্ত নিসবত, কিন্তু এই যে 11তম তারিখ এটাকেও কিন্তু গিয়ারভি বলে।
জি,
এই 11তম তারিখের যে তাৎপর্য এবং এর যে ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, এটা নতুন না।
আচ্ছা,
হযরত সাইয়েদুনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনাটা এসেছে তা হচ্ছে এইভাবে যে হযরত সাইয়েদুনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ারবি শরীফ পালন সমগ্র মানব জাতির আদি পিতা এবং মাতা হযরত আদম ও হাওয়া, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিষিদ্ধ গন্ধম গাছের ফল খেয়ে আল্লাহর হুকুমে দুনিয়াতে এসেছেন এবং এর কৃতকর্মের মাসুল হিসাবে 360 বছর কান্না করেছেন এবং তওবা করলেন। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় তাদের তওবা কবুল করা হলো। যেদিন তাদের তওবা কবুল করা হয় ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আর ওই দিন রাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ যে ইবাদত তিনি করেছেন ওই ইবাদতই গিয়ারবি শরীফ, আর এই রাত্রিটি ছিল আরবি চন্দ্র মাসের 11 তারিখ।
সুবহানাল্লাহ।
এই যে শুরুটা আদম আলাইহিসসালাম থেকে, এরপর বিভিন্ন আম্বিয়া একরাম যেমন নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, এই যে ঘটনাগুলো এগুলো আসছে ইনশাআল্লাহ
বর্ণনা ইনশাআল্লাহ তাআলা। জি জি, মাশাআল্লাহ, আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিক। শুরুতেই রফিক ভাই গিয়ারবি শরীফের যে এক ধারাবাহিকতা এটা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি এবং এর ফজিলত এবং বরকত যে রয়েছে, বরকত তো অসংখ্য রয়েছে। যদি আমরা গিয়ারবি শরীফ যারা উদযাপন করে দর্শক শ্রোতা, হয়তো আমরা এখনও এর ফজিলত বা এর তাৎপর্য জানি না বিদায়, অনেক আছি আবার এরকমের আমরা উদযাপনও করি না বা গিয়ারবি শরীফ পালনও করি না। যারা পালন করে আসছে 2-4-10 বছর ধরে যারা পালন করে আসছে বা 20 বছর ধরে যারা বা এরও আগে এর চেয়েও বেশি যারা পালন করে আসছে, তাদের থেকে যদি অভিমত নেওয়া হয় যে এর বরকত আপনি কী পেয়েছেন, তো আল্লাহ তাআলার দয়ায় তারা স্বীকারও করবেন এবং তারা স্বীকারোক্তি দিবেন যে হ্যাঁ, গিয়ারবি শরীফ ঘরে পালন করার কারণে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জ ও বরকতে আমার এমন এমন বরকত অর্জন হয়েছে। গতকালই একজন লোক আপনার নীলফামারি থেকে ঢাকায় এসেছে, তার মাদানী চ্যানেলের মাধ্যমে কিছু পরিবর্তনের কথা জানালে তার পরিবারের মধ্যে। তিনি বললেন, আমার 3টা মেয়ে সন্তান, এর মধ্যে 2টা, একজন 7 বছরের আর একজন 8-9 বছরের এরকমের। তো এরা সবসময় মাদানী চ্যানেল দেখে, আর মাদানী চ্যানেল থেকে যে বরকত অর্জন হয়েছে, অর্থাৎ গিয়ারবি শরীফ উদযাপন করা, বারবি শরীফ উদযাপন করা, এরপর রজবের 6 তারিখ, এরপর এভাবে করে বিভিন্ন আউলিয়ে কেরামের যে দিবসগুলো রয়েছে এগুলো মাদানী চ্যানেল যে শিক্ষা দেয়, আর এই শিক্ষার কারণে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে এগুলো পালন করা শুরু হয়েছে। আর ধীরে ধীরে করে ওই ছোটো ছোটো বাচ্চারা তারা নেক আমলের প্রতি ধাবিত হচ্ছে এর বরকতে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সাথে ইমরান ভাই জয়েন করেছেন, অর্থাৎ স্টুডিওতে উপস্থিত হয়েছেন। ইমরান ভাই থেকে আমরা হামদে বাড়ি তালা
যে বিষয়টা বলতে চেয়েছিলাম, ইমরান ভাই এসেছেন, মাশাআল্লাহ আমরা কালাম শ্রবণ করবো ইমরান ভাইয়ের কাছ থেকে। আমি যে ক্ষুদ্র বিষয়টি আপনার সাথে সংযোজন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় আমরা আউলিয়া কেরামের যে ফাতেহা নজরে নিয়াজ যে রয়েছে, ফাতেহা খানি যে রয়েছে, ইসালে সওয়াবের যে মাহফিল রয়েছে, এগুলো কিন্তু অনেকের বুঝে আসে না। এগুলো কেন, কি এবং কেন? আপনি দেখবেন যে মিলাদুন নবী
জি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে সাহাবায়ে কেরাম পালন করেছেন, তারপর বুজুর্গানে দিন পালন করেছেন। এখন কিন্তু মানুষ এটাকে বুঝতে শিখেছে যে এখন যারা কাল পর্যন্ত এটাকে অস্বীকার করত কিংবা পালন করতে গিয়ে তাদের বিবেক বাধা দিত, বিবেকে বিবেকে পার্থক্য আছে, তো এখন অনেকেই কিন্তু এই বিষয়টাকে মেনে নিচ্ছে যে না, মিলাদ আছে, মিলাদ পালন করতে হবে। আপনি সংক্ষিপ্ত একটা বিষয় দেখুন, কোরআনুল করিমের সাথে যে সম্পৃক্ত থাকে যে রেহেল আমরা বলি, কাঠের হোক প্লাস্টিকের হোক, এটাকেও আমরা সম্মান করি।
কত দামি হয়ে যায় সেটা,
কত দামি হয়ে যায় এটাকে সম্মান করি, কেন এটা আল্লাহ তাআলার ঐশী বাণী কোরআনের সাথে রিলেটেড হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে। আচ্ছা, যেটা দিয়ে গিলাফ কোরআন শরীফটা ঢেকে রাখা হয়, সেই কাপড়টাকে কত যত্ন সহকারে আমরা
চুমু খাই, বুকে লাগাই,
নিচে পড়ে গেলে সেটাকে মাথায় তুলি,
আহা
চুমু খাই। আচ্ছা, এটাকে যখন ধুলোবালি যখন পড়ে এটাকে আলাদাভাবেই ধৌত করি একটা বলের ভিতরে,
যে
সেই পানিটা আবার যত্ন সহকারে কোনো গাছের গোড়ায় গিয়ে আমরা ঢেলে দিই, যেখানে মানুষের চলাচল থাকে না, ওই পানিটার যেন অবমূল্যায়ন না হয়, অমর্যাদা না হয়। এই যে কোরআনুল করিমের সাথে একটা বস্ত্রখণ্ড, তার এই সম্মান, রেহেল কাঠের হোক কিংবা প্লাস্টিকের, তার এই সম্মান, এই যে নিসবত, তরিকতের মানুষ যারা রয়েছে, যারা আউলিয়া কেরামকে মানে, এরা নিসবতের মূল্যায়নটা বুঝতে পারবে যে নিসবত কি। তো এই যে গিয়ারবি শরীফ, এটা হচ্ছে আমার গওসে পাকের সাথে নিসবত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
গওসে পাক খুশি হন
জি
যারা গিয়ারবি শরীফ পালন করেন
জি।
আর এর মধ্যে কি হয়? এর মধ্যে নির্দিষ্ট কিছু ওয়াজিফা রয়েছে,
রাইট,
কোরআনের তেলাওয়াত রয়েছে, দুরুদে পাক রয়েছে, কিছু জিকির আসকার রয়েছে, অর্থাৎ কাদরিয়া তরিকাতের মধ্যে যেগুলো নিয়ম কানুন রয়েছে সেগুলো পালন করে কেউ যদি গিয়ারবি শরীফে বসে, তাহলে সে বুঝতে পারবে যে না এর মধ্যে কোনো গান বাজনা আছে, না এর মধ্যে কোনো বাদ্যযন্ত্র আছে, না এর মধ্যে কোনো সরাই শরিয়াতের পরিপন্থী গায়ের সরাই কোনো কাজ
আছে,
সে বুঝতে পারবে। একবার যদি কোনো ব্যক্তি গিয়ারবি শরীফে বসে না
জি,
পরবর্তীতে সে বলবে যে এই গিয়ারবি শরীফ আমি আমার বাসায় পালন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর এর দ্বারা ওই ব্যক্তির হৃদয়ে কিন্তু একটা আধ্যাত্মিকতা, একটা নুরানিয়াত চলে আসে,
চলে আসে, রাইট,
আউলিয়া কেরামে একটা ফয়জ ও বরকত চলে আসে,
রাইট,
কেনই বা পালন করবে না, এতে লাভ আছে।
অবশ্যই আমরা লাভের কথাগুলো শুনবো,
নিজের ভালো পাগলই বলছি
ইনশাআল্লাহ তাআলা জি, নিজের ভালোটা তো সবাই বুঝি আমরা, আর গিয়ারবি শরীফ পালন করার যে পদ্ধতি আছে তাও আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই গিয়ারবি শরীফের রাত আসতেন, গিয়ারবি শরীফের রাত আসতেন, তো গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ভক্তবৃন্দ ছিল ওই সময়, তো তারা গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গিয়ারবিকে, অর্থাৎ রবিউস সানির যে ১১ তারিখের রাত রয়েছে, ১১ তারিখের রাতে গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ভক্তবৃন্দ গিয়ারবি শরীফ উদযাপন করার জন্য পুরো পৃথিবীতেই বসতেন, কিন্তু বিশেষ করে যেই শহরে গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত শরীফ লাভ করেছেন ওই শহরে, তো একবার গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল ভক্তবৃন্দ মুরিদের একজনার স্বপ্নে এসে বললেন যে আজ তোমরা রাত্রে যে আমল আর ইবাদত বা জিকির আসকার বা গিয়ারবি শরীফ উদযাপন করেছো এর প্রতি আমি রাজি আছি, এর প্রতি আমি সন্তুষ্ট আছি, আল্লাহ তাআলাও তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়। গওসে পাক মুরিদের স্বপ্নে এসে এই সংবাদ দিয়েছেন, এই পয়গাম দিয়েছেন। যখন সকাল হলো আর ওই সকালটাও ছিল ১১ তারিখের দিন, রাত্রে তারা উদযাপন করছে গিয়ারবি শরীফ, সকালে রাত্রে স্বপ্নে দেখেছেন, আর সকাল যখন হলো সকালে উঠে সবাইকে তিনি এটা বলতে লাগলেন আজ রাতে গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিদার আমি করেছি, তিনি আমাকে স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন এবং এই সুন্দর শব্দগুলো তিনি উচ্চারণ করেছেন, আজ রাতে তোমরা যে আমল ইবাদত বা গিয়ারবি শরীফ উদযাপন করেছো এর প্রতি আমি রাজি খুশি আছি, আমার কাছে ভালো লেগেছে তোমাদের একসাথে বসা, জিকির আসকার করা, তাসবিহ তাহলিল আদায় করা, আর আল্লাহ তাআলাও তোমাদের প্রতি রাজি খুশি আছে। এভাবে গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুরিদদেরকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা নূর মুহাম্মদ
আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যত করি ততই করতে ভালো লাগে, যত শুনি ততই শুনতে ভালো লাগে। আল্লাহ তাবারক তাআলা হামদ প্রশংসা, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এভাবে করেই নিজের জবানকে নিজের জিহ্বাকে সবসময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে প্রশংসার মধ্যে যেন আমরা নিয়োজিত রাখতে পারি সে তৌফিক আল্লাহ দান করুক। রাফি ভাইয়ের কাছে আসব গ্যারবি শরীফের কিছু কথা শুনলে। জি ভাই,
আল্লাহ তাআলার এমন কিছু ওলি রয়েছেন, এমন কিছু বান্দা রয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা তার রহমত থেকে কিছু দিতেই খুব বেশি পছন্দ করে।
সুবহানাল্লাহ।
যেমনটি বলা হচ্ছে যে রহমতের পাত্র নিয়ে উনি অপেক্ষমান থাকেন যে কখন আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে ওই রহমত দান করবেন। তো কোরআনুল করিমের সূরা আরাফের 65 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহর অনুগ্রহ সৎ কর্ম পরায়ণদের নিকটেই অবতীর্ণ হয়। তো যেহেতু আল্লাহ তাআলার রহমত তাদের নিকট আসে বা অবতীর্ণ হয়, তাই তাদের সঙ্গী হওয়াটাও কি আমাদের জরুরি। কারণ মিষ্টি যে স্থানেই থাকে পিঁপড়া কিন্তু
ওখানেই
যায়। তো আমি আপনি তো সবাই রহমতের কান্ডারি, একটু যেন আমি আপনি আমার আপনার লাইফস্টাইলটাকে বেটার করতে পারি, ভালো করতে পারি, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারি, এই আশায় কিন্তু আমি আপনি দিন রাত যাপন করি বা এই যে ইবাদত রিয়াজাত বন্দেগি ইত্যাদি ইত্যাদি। তো যখনই আমি আপনি আল্লাহ তাআলার ওই রহমতের আশা করব, তো আল্লাহ তাআলার রহমত যারা পেয়ে গিয়েছেন তাদের নিকটবর্তী হওয়াটা কি আমাদের খুব বেশি জরুরি? আর কেনই বা হবো না, আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী আলাইহিসসালাম তার এই সুন্দর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছিলেন। তার মধ্যে যখন নবী আলাইহিসসালাম যে নবী রসুলদের দরজা যখন বন্ধ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তার আউলিয়াদের দরজা উন্মুক্ত রাখলেন যাতে করে তার বান্দাদের কাছে সুন্দর সুস্পষ্ট ধর্ম ইসলামকে তারা কী করতে পারেন, প্রচার প্রসার করতে পারেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা তার এক মেহবুব, তার এক ওলি যাকে আমরা গাউস, তাকে আমরা কুতুব, যাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেও সম্বোধন করি, তো এই 11 তারিখ কেনই বা আমরা উদযাপন করবো না বা কেনই বা আমরা এই 11 তারিখ রাতকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী করবো না? এই জন্যই তো করবো যেন এই ইবাদত বন্দেগীর ওসিলায় আমাদের উপরও কি খুব বেশি রহমত বর্ষিত হতে থাকে। দেখুন, পূর্বেই আমাদের রফিক ভাই বলেছিলেন যে এই 11 তারিখ যে শুধু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত বা সম্পর্ক এমনটি নয়, এই 11 তারিখ রাতের অনেক বেশি ফজিলত রয়েছে, এর অনেক তাৎপর্য আছে ইসলামের ইতিহাসে। যেমনটি শুরু থেকে উনি বর্ণনা করেছেন, হযরত মুসা আলাইহিসসালাম উনি বনি ইসরাইলীদের নিকট প্রেরিত হয়েছিলেন। তো উনার প্রত্যেক নবী আলাইহিসসালামই তো প্রত্যেক যুগে যুগে বহু নির্যাতিত নিপীড়িত হয়েছেন জালিম শাসকদের মাধ্যমে, জালিম ব্যক্তিদের মাধ্যমে। আবার আল্লাহ তাআলাও কিন্তু ওই জালিমদেরকেও কি করেছেন,
ধ্বংস
করেছেন। ঠিক তেমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইল ইসরাইলকে মিশরের অধিপতি ফেরাউন অনেক কষ্ট দিয়েছিল আল্লাহর নবীর সাথে বিয়াদবি যখন সীমা ছাড়িয়ে যায় এবং তার খোদাই দাবির মেয়াদ যখন ফুরিয়ে যায়, তখনই আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারী নিয়ে মিশর ত্যাগ করার পরিকল্পনা করেন। তো উনি ওনার কোমদেরকে নিয়ে মিশর ছাড়ার জন্য প্রস্তুতি নিলেন, চলেও গেলেন। পিছনে যিনি ফেরাউন ছিলেন, মিশরের অধিপতি ছিলেন, উনি ওনার দলবল নিয়ে নিজে ওই সৈন্যদলকে লিড করে করে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য কি ধাওয়া করতে লাগলেন, পিছনে পিছনে ছুটতে লাগলেন। তো যখনই মুসা আলাইহিস সালামের কোম এক নদীর তীরে গিয়ে পৌঁছালো, তখন ওই নদীর তীর এমনই ছিল যে মানে কোনো রাস্তা ছিল না, সাগর ছিল,
নদী পার হতে হবে।
হ্যাঁ, নীল নদ ছিল তখন। তো ওর পিছনে আবার ফেরাউনের দল, সামনে নদী, একটা হেজিটেশনে পড়ে যান। তখন আল্লাহ তাআলার দয়ায় তার বন্ধুর জন্য আল্লাহ তাআলা ওই নদীর মাঝখান দিয়ে
রাস্তা তৈরি,
12টি রাস্তা করে দেয়।
সুবহানাল্লাহ।
সাথে সাথে তখনই 12টি রাস্তা হয়ে যায় আর তখন হযরত মুসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে
পার হয়ে যায়,
গন্তব্যে পৌঁছে যায়, পার হয়ে যায়। আর আল্লাহ তাআলা ওই জালিমকে যখন মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে ছুটতে লাগলো, যখন নীল নদের মাছ বরাবর আসলো, তখন ওই পানি দিয়ে ডুবিয়ে ওই জালিমদেরকে ধ্বংস করে দিল। তো আল্লাহ তাআলার এই অনুদানকে, আল্লাহ তাআলার এই অনুগ্রহকে স্মরণ করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য যে ঘটনা ঘটেছিল যেদিন, ওই দিনটা ছিল 10 তারিখ, আরবি মাসের 10ই মুহরম ছিল। আর ওই রাতে মুসা আলাইহিস সালাম তার কোমদেরকে নিয়ে অর্থাৎ 11 তারিখ রাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে খুব বেশি রাতভর ইবাদত করেছে।
সুবহানাল্লাহ।
তেমনি ভাবে অনেক এমন ঘটনা এসেছে যারা কিনা এই 11 তম রাত্রিকে,
তার মানে বোঝা যায় এই গিয়ারবি শরীফ অর্থাৎ আমাদের মধ্যে গিয়ারবিওয়ালা আকা গৌসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সম্পর্কটা, এটা হয়তো কাদরিয়া তা যা তরিকতপন্থী আমরা যারা আমরা এখন এটা গিয়ারবি শরীফ উদযাপন করছি, না হয়তো এটা পূর্ব থেকেই এই এই ধারাবাহিকতা
দেখুন না, এই গিয়ারবি শরীফকে মানে হাইলাইটস করার জন্য আল্লাহ তাআলার প্রিয় একজন বন্ধুকে, আল্লাহ তাআলার প্রিয় একজন ওলিকে কি করলেন, এই এগারো শরীফে কি করলেন, ওনার কাছে ডেকে নিলেন,
সুবহানাল্লাহ,
ওরস মোবারকের দিন নির্ধারণ করে দিলেন, সুবহানাল্লাহ, যেন আমি আপনি এগারো শরীফকে ভুলে যেতে না পারি, এর জন্য কোনো সুযোগ না থাকে।
রাইট রাইট। আসলে রফিক ভাই, ইতিহাস যদি আমরা দেখি, আল্লাহ তাবারক ও তাআলার বান্দাদের জন্য আল্লাহ তাআলা যে ইবাদত রিয়াজত দিয়েছেন, এটা কোনো না কোনো বান্দার করা ইবাদতটাই আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয়, পছন্দ হওয়ার পরেই সেটা উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আমরা যদি দেখি এই পাঁচ ওয়াক্ত নামাজ, এটাও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ইতিহাস যখন আমরা দেখা শুরু করি বা কোরআনের তর্জমা তাফসির যখন আমরা পড়ি, তখন দেখি এই পাঁচ ওয়াক্ত নামাজই কোনো না কোনো নবী রসুলদের আদায় করা নামাজকে আমাদের উপরে ফরজ করে, অর্থাৎ তাদের এই ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে এমন পছন্দ হয়েছে, কবুল হয়েছে, উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ হয়ে গেছে। এরপরে হজ দেখি আমরা, সাফা মারওয়া দেখি আমরা, বিভিন্ন ইবাদত যে রয়েছে এগুলো যদি দেখি, তবে সব ইবাদতেই কোনো না কোনো ব্যক্তি করেছেন, তারপর সেটা উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, এমনটাই তাই না রফিক ভাই?
দশই মহরম যে রয়েছে আসুরায়, এটা এমন একটা ঐতিহাসিক দিক।
জি,
দশই মহরম। এই দশই মহরমে আমরা জানি যে কারবালার প্রান্তরে যে মানে
ঘটনা ঘটেছে,
মহাপ্রলয়, আহলে বাইতের মানে নবী পরিবারের সঙ্গে যে ঘটেছে ঘটনা, যে এর 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 চেয়ে বড় মানে আপনার ট্র্যাজেডি আর ইতিহাসে পাওয়া যায় না। তো এই দশই মহরমকে কেন্দ্র করে, দশই মহরম যে ইমাম হোসেনের যে শাহাদত বরণ পরিবারে সহপরিবারে, তারও অনেক পূর্বে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে বহু ঘটনা এই দশই মহরমকে কেন্দ্র করে
ঘটেছে,
বহু ঘটনা
ঘটিয়েছে।
আপনি যতই স্টাডি করবেন, বই মোতালা করবেন, ততই কিন্তু আপনি পাবেন। তো এই যে নূহ আলাইহিসসালামের ঘটনা, এটা আমরা কে না জানি? নূহ আলাইহিসসালামের দিকে যদি আমরা তাকাই, নূহ আলাইহিসসালাম এর ঘটনা যে মহাপ্লাবন ঘটেছিল,
জি,
রজব মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছিল,
আচ্ছা,
এবং মহরমের 10 তারিখ পর্যন্ত 6 মাস এই মহাপ্লাবন ছিল।
আল্লাহ!
আর এটা এমন প্লাবন ছিল যে ইতিহাসে এমন প্লাবন আর
হয়নি
হয়নি। হযরত সাইয়েদুনা নূহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম 72 জন সঙ্গী সাথী নিয়ে এবং প্রত্যেক প্রকারের জীব জোড়ায় জোড়ায় নিয়ে এই নৌকায় উঠেছিলেন, এবং তারাই উঠেছিল যারা নূহ আলাইহিস সালামের অনুসারী ছিলেন,
অনুসারী ছিলেন।
এই দীর্ঘ 6 মাস কিন্তু পানিতে নৌকা চলেছে, অবশেষে আশুরার দিন, দশই আশুরা, যে যদি পাহাড়ে গিয়ে এই নৌকাটা থাকে, তখন পানি আস্তে 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 কমতে থাকে। এরপর নূহ আলাইহিসসালাম কি করলেন, সঙ্গী সাথীদের নিয়ে এই এই যে 6টা মাস যুদ্ধ করেছেন তিনি পানিতে, সেখানে নেমে, যদি পাহাড়ে নেমে সঙ্গী সাথীদের নিয়ে যেই দিন নেমেছিলেন সেটা ছিল দশই আশুরা, দিবাগত রাত হচ্ছে 11তম আশুরা। এই 11তম সারা রাত তারা শুকরানার নামাজ আয়াত ইবাদত বন্দেগী করেছে। এটা ছিল আমার নূহ আলাইহিস সালামের গিয়ারবি শরীফ।
সুবহানাল্লাহ।
অনুরূপ ভাবে আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি,
ইবাদত,
ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ যখন তিনি হকের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন,
সুবহানাল্লাহ,
তৎকালীন যে অত্যাচারী শাসক ছিল নমরুদ, এটা মেনে নিতে পারেনি, অনেক বাহাস হলো, অনেক মুনাজরা হলো, সেই মুনাজরা বাহাসে নাস্তানাবুত হয়ে গেল কে, নমরুদ, অবশেষে সে মানে সিদ্ধান্ত নিল, তার একটা এটা জেদ ছিল যে আমি ইব্রাহিম আলাইহিসসালামকে কোনোভাবেই আমার উপরে আমি জয়ী হতে দিব না। সে কী করলো, হুকুম করলো অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলা নবীন আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেই অগ্নিকুণ্ডে নিপতিত করা হলো, সেখানে তাকে রাখা হলো। অবশেষে আমরা ঘটনা জানি যে সেই অগ্নিকুণ্ড কি হলো, পুষ্পদানে পরিণত হলো, ফুলের বাগানে পরিণত হলো। সেই ঘটনাটা ঘটেছিল 40 দিন ওই অগ্নিকুণ্ডে, অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই বিপদ থেকে মুক্তি পেলেন তখন তিনি শুকরানার নামাজ আদায় করলেন, আর সেই দিনটি ছিল আশুরার দিবাগত রাত্রি, দশই আশুরার দিবাগত রাত্রি এগারোতম রাত্রে তিনি সারা রাত ইবাদত বন্দিগিতে কাটিয়েছিলেন। এটা ছিল আমার ইব্রাহিম আলাইহিসসালামের গিয়ারবি শরীফ।
সুবহানাল্লাহ।
অনুরূপ ভাবে আমরা যদি ইয়াকুব আলাইহিসসালামের ঘটনা দেখি, যে ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্র সন্তান হযরত সাইয়েদুনা ইউসুফ আলা নবিয়িন আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন হারিয়ে গেলেন, সূরা ইউসুফের মধ্যে ঘটনা বর্ণিত রয়েছে, তো হারিয়ে যাওয়ার পরে তিনি চল্লিশ বছর পর্যন্ত কান্নারত ছিলেন, কানতে কানতে তিনি তার চোখের জ্যোতি হারিয়ে ফেললেন। অবশেষে যখন চল্লিশ বছর পর ইউসুফ আলাইহিসসালামের জামা তিনি পেলেন, পোশাক মুবারক, সেই পোশাক মোবারককে যখন তিনি চোখে লাগালেন তার দৃষ্টিশক্তি ফিরে এলো। এরপর ইউসুফ আলাইহিসসালামকে যখন তিনি পেলেন, এরপর তিনি শুকরানার নামাজ আদায় করলেন, আর সেই দিনটা তার ওই চল্লিশ বছর পর এই দিনটা যে পূর্ণ হলো, সেই দিনটা ছিল দশই আশুরা মুহররমের সেই দিবাগত রাতে তিনি সারা রাত শুকরানার নামাজ আল্লাহর ইবাদত শুকরিয়া করেছেন, শুকরিয়া আদায় করেছেন। তো এটা ছিল আমার ইয়াকুব আলাইহিসসালামের গিয়ারবি শরীফ। এইভাবে বিভিন্ন আম্বিয়ে কেরামের আপনি দেখবেন ঘটনা স্টাডি করলে এই বিষয়গুলো এসেছে। তো এই গিয়ারবি শরীফ নতুন কিছু না, এটা আম্বিয়ে কেরাম থেকে প্রচলিত, আম্বিয়ে কেরাম করে এসেছে। অর্থাৎ এই এগারো তারিখের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, একটা ফজিলত রয়েছে। আর তাই তো আমার আল্লাহ তাআলা আবার গাউসে পাককে এই এগারোতম তারিখে তিনি তার প্রিয় করে নিয়েছেন, বা প্রিয় তো ছিলেনই, তিনি নিজের কাছে নিয়ে নিয়েছেন। তো এই যে গাউসে পাকের এই তারিখ এগারোই রবিউস সানি, এটা গাউসে পাকের ওয়াফাত দিবস, উর্স মুবারক। তো এই উর্স মুবারককে যারা কেন্দ্র করে তার ইসালে সওয়াবের জন্য গিয়ারবি শরীফের আয়োজন করবে ঘরের মধ্যে, তার ঘরের মধ্যে কখনো অভাব অনটন থাকবে না, ঘরের মধ্যে শান্তি রহমত বরকত বর্ষিত হবে।
জি, গিয়ারবি শরীফ উদযাপন মানেই হয়েছে কিছু আমল ইবাদত করা, যা আমরা আমাদের রাফি ভাই থেকে আর রফিক ভাই থেকে শুনে আসছি এতক্ষণ পর্যন্ত, যে অন্য অন্য নবী আলহি সালাতু আসসালামদের যে শুক্রিয়া স্বরূপ নামাজ আদায় করা ছিল, সারা রাত নামাজ আদায় করার এক দিনগুলো আমরা শুনলাম। তো এই গিয়ারবি শরীফ উদযাপনই হয়েছে কিছু মানুষদেরকে দাওয়াত দেওয়া, বা দাওয়াত না দিলেও নিজের ঘরের যে সদস্য রয়েছে, পরিবার পরিজনে রয়েছে, তারা তাদেরকে বসিয়ে এরপরে কিছু তসবিহ তাহলিল আদায় করা, জিক্রুল্লাহ করা। আমরা কয়েকটা কল নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা রাফি ভাই আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় হয়ে গিয়েছে দর্শকের কল শুনি না, কল শুনবো, দেখি কে কোথেকে আমাদেরকে কল করেছেন। যে কল শুনিয়ে দিন।
মুস্কান, আমি একটু সালাম শুনতে চাই, হাজি রব্বি।
মাশাআল্লাহ, একটু আগে ইমরান মাদানী ভাই আমাদেরকে শুনিয়েছেন, হয়তোবা এর আগেই আপনার কল আমরা নিতে পারিনি আর কি। পরবর্তী কল দেন।
আমি দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ ইউনুস। আপনাদের চ্যানেলটা আমি সবসময় দেখি, ভালো লাগে, নিয়মিত দেখি। এটা আমার স্ত্রী সবসময় দেখে চ্যানেলটা, আমরা যেন দোয়া করেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি।
আমি একটা নাচ শুনতে চাই, কি হলো কি
মাশাআল্লাহ রাসূলে আরবি, এই কালামটি শুনতে চেয়েছেন আপনি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান আলমদের। আপনাদের অনুষ্ঠানটা আমরা দেখতেছি, মেলা মানুষ আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, খুব ভালো লাগতেছে, পরিবারের সবাই মিলাই দেখতেছি। আমাদের জন্য আপনারা দোয়া করুন।
মাশাআল্লাহ, দোয়া রইল আপনাদের জন্য, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক, মাদানী চ্যানেল থেকে যা দেখছি যা শিখছি এর উপরে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। পরবর্তী কল দাও।
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই, প্রিয় মদিনা ঘুরে যাব কেমন করে, শুনিয়ে দিলে খুশি হয়েছে।
জি আসলাম ভাই, ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করব, সাথেই থাকতে হবে। পরবর্তী কল।
আমার নাম আতিকুর রহমান। আপনাদের চ্যানেলে যে আলোচনাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের এই আলোচনাগুলো খুবই ভালো লাগতেছে। আপনাদের এই চ্যানেল দেখার পরে যাতে আমরা সবাই আল্লাহর কাজ করতে পারি, তা দোয়া আপনারা করবেন আমাদের জন্য।
মাশাআল্লাহ, আলোচনাগুলো যা হয় তা আপনার কাছে ভালো লাগে অবশ্যই। দিনের কথা হয় এখানে, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আল্লাহ ওয়ালাদের কথা হয় এখানে, নেক বানানোর কথা হয়, নেক হওয়ার কথা হয় এখানে, নেকির দাওয়াতের কথা হয় এখানে, ভালো কেন লাগবে না, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকার সেই তৌফিক আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক। পরবর্তী কল দেন।
হাবিবুর রহমান হাবিব, আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো অতি শীতল হাওয়া মদিনারি।
আচ্ছা, অতি শীতল হাওয়া মদিনারি, ইমরান ভাই সাথে আছেন, যদি সম্ভব হয় শোনাবেন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জামাল, চট্টগ্রাম কক্সবাজার থেকে। আমি মাদানী চ্যানেল সব সময় দেখি, আমার পরিবারও সব সময় দেখে এবং অন্যদেরকেও দেখার আগ্রহ করে। মা বাবা আত্মীয় স্বজন সবাই মাদানী চ্যানেল দেখে। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে। আমার মা অসুস্থ, আপনারা দোয়া করবেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দিক, আল্লাহ তাআলা শেফা দান করে দিক, শারীরিক অবস্থা ভালো করে দিক। দোয়া করি ভাই আপনার মায়ের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আপনি আমি আমরা সবাই দাওয়াত ইসলামী করি, আর এই দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত যেন থাকতে পারি, এর জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কারণ এত সুন্দর পরিবেশ হয়তো বা আর পাওয়া যাবে না, যা দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার সুযোগ করে দিয়েছে, নেক আমল করার সুযোগ করে দিয়েছে। অর্থাৎ এখানে আসার পরে উৎসাহ পেয়েই কিন্তু আমরা এই কাজগুলো করতে পেরেছি। আল্লাহ তালা ইস্তেকামাত দান করুক, আল্লাহ তালা স্থায়িত্ব দান করুক দাওয়াত ইসলামের মাধ্যমে মধ্যে। ইমরান ভাইয়ের কাছে আসবো। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন শুনিনি অনুষ্ঠানে, শুনে রাখবে সময় দেবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনে ইচ্ছে সেথা সদা রহমতে বর্ষণ হয় সে থায়, বরকত পূর্ণ হওয়া মোদি নারী, বরকত পূর্ণ হওয়া মোদি নারী, বরকত পূর্ণ হওয়া মোদি নারী, মোদি নাই লুটে নওনা মোদি নারী, রহমত লুটে নওনা মোদি নারী, অতি শীতল হওয়া মোদি নারী।
উঠে যারা মদিনাতুল মুনাওয়ারাতে সফররত অবস্থায় আছে, হয়তোবা এই মনোরম দৃশ্য তাদের চোখের সামনে, সকাল সকাল ঠান্ডা হাওয়া। হ্যাঁ রফিক ভাই, ওই টাইমটাই তো এখন না, বাংলাদেশ টাইম প্রায় 9টা বাজে আর মদিনাতুল মুনাওয়ারাতে 6টা বাজে এখন। এই সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া মদিনারই, এই মুহূর্তে যারা আছে মদিনাতে তাদের অনুভব হচ্ছে সেই ঠান্ডা হাওয়াগুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিককে
আমিন
একবার নসিব করে দিক, একবার হলেও নসিব হয়ে যাক।
আমিন।
সেই মদিনার অলি গলিতে ঘোরা, আর সেই মদিনার হাওয়া গায়ে লাগানো, আর সুন্দর পরিবেশ দেখা, আর সুন্দর যে অলি গলিতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম পড়েছে, সেই সকল অলি গলিগুলোকে হেঁটে হেঁটে দেখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। যাব রাফি ভাইয়ের কাছে আরও কিছু গিয়ারবি শরীফ নিয়ে কথা শুনে না।
আসলে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ তাআলার বিভিন্ন নবী আলাইহিস সালামগণ আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন ইবাদতের মধ্যে, তো আমরা কেন, একটা প্রশ্ন নিজের অজান্তেই চলে আসতে পারে। তো আমরা এই জন্য সকল নবী আলাইহিস সালামদের সুন্নতকে অনুসরণের জন্য আল্লাহ তাআলা যেই ওলি আমাদেরকে দিয়েছিলেন, আল্লাহ তাআলা যার মাধ্যমে কুফর শিরকের মেঘকে দূরীভূত করেছিলেন, রাসূল পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসেছিলেন তখন কিন্তু এই ইসলাম ছিল না, অনেক অন্যরকম ইসলাম ছিল। যখন কোরআনুল কারিমের অপব্যাখ্যা হতো, হাদিসে কারিমার অপব্যাখ্যা হতো ইত্যাদি ইত্যাদি, মানে অ্যাকচুয়ালি জাহিলিয়াতের যে একটা মানে ছোঁয়া ছিল আর কি, ওইটা তখন ছিল। আর ওই সময় তিনি এসে এত সুন্দর ইসলাম আমাদেরকে তোহফা দিলেন, সব কিছুকে রিকনসিলিয়েশন করলেন, অনেক সুন্দরভাবে যিনি আমাদেরকে তোহফা দিলেন, আর ওনাকে উদ্দেশ্য করে আমি আপনি কেন করব না। আচ্ছা, এখানে আল্লাহ আজ্জা উজ্জাল্লাহ কী বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা নিসার আয়াত নাম্বার 59 বর্ণনা করেন, হে মানদারগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অনুগত্য করো এবং ওলিল আমরগণের অনুগত্য করো। এখানে এই আয়াতে পাকের ব্যাখ্যা এরকম এসেছে যে আমরা তো আল্লাহ তাআলার অনুগত্য তো বুঝলাম, সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য বুঝলাম, তো এখানে ওলিল আমরগণ এটা কি, এটার ব্যাখ্যায় মুফাসসির কেরামগণ এভাবে বর্ণনা করেছেন, যারা আল্লাহ তাআলার ওলি রয়েছে, যারা চিরঞ্জীব রয়েছে, যারা আল্লাহ তাআলার রাস্তায় কবুল হয়ে গিয়েছে, তাদেরকে যেন আমরা অনুসরণ
করি, তাদের দেখানো পথগুলো যেন আমরা
চলি। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, যার অর্থ সাবধান, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে না তারা চিন্তিত হবে, সাবধান নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তাগ্রস্ত হবেন না, আর তারাই ইমান এনেছে ও আল্লাহকে ভয় করে বা তাওয়াক্কুলশীল, তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর কথা কখনোই হেরফের হয় না, এটাই হলো মহাসফলতা।
সুবহানাল্লাহ।
যেখানে আল্লাহ তাআলা এলান করে দিয়েছে যে আমার বলিদের কোনো ভয় নাই,
ভয় নেই, তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না,
কোনো চিন্তাগ্রস্ত হবে না, তো আমি আপনি তাদেরকে অনুসরণ করব না তো কাদেরকে অনুসরণ করব?
রাইট।
আজকে আমি আপনি তাদেরকে অনুসরণ করি, তাদেরকে ফলো করি যার মাথায় অঢেল পরিমাণ বোঝা। আমি যাচ্ছি হয়তো কিছু পাওয়ার আশায়, কিন্তু সে আরো কিছু পাওয়ার আশায় আরেকজনের কাছে কি ধরনা দিয়া বসে আছে?
অবশ্যই অবশ্যই।
আমি তার কাছে যাচ্ছি বারবার, আমি তার কাছে যাচ্ছি না যিনি আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি ফয়েজ প্রাপ্ত হয়ে, রহমত প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছেন, আর তার কাছে গেলে হয়তো আমিও কি কিছু একটা পেয়ে যেতে পারি। আজকে আমি আপনি এখানে সময় দিচ্ছি।
আউলিয়ে কিরামকে অনুসরণ করা, অনুকরণ করা এবং তাদের পথ, যে পথ রয়েছে সেই পথ, তারা যে পথ দেখিয়ে গেছে সেই পথে চলা এবং পরবর্তী জীবনে তাদের পথকে অনুসরণ করা, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে এই পথকে দেখানো, এটা একটা বিবেকবানের কাজ। কিন্তু
আমরা প্রশ্ন করি না যে আমি তো অনেক চেষ্টা করছি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে, কিন্তু কেন যেন আমি পাচ্ছি না, এই সমস্যা ওই সমস্যা এটা সেটা হয়ে যায় আমার দ্বারা। তো আসলে মেসেজটা তাদের জন্য যারা এই হেজিটেশনে পড়ে যায় না, তারা যদি ওই আউলিয়া কেরামদের রাস্তাকে ফলো করে, তাদের ওই রাস্তায় যদি হাঁটা শুরু করে না, আল্লাহর কসম বাস জান্নাতই হবে তাদের একমাত্র ঠিক,
একমাত্র ঠিক,
এর আগে তারা বিচ্ছুতি হবে না,
রাইট,
মানে পোগ্রস্ত হবেই না, প্রশ্নই ওঠে না, কারণ বলি আল্লাহ গুণ তো এভাবেই আমাদেরকে নির্দেশনা দিয়েছে।
রাইট রাইট। আসলে এই এই পথে চলাটা হলো বিবেকবানদের কাজ।
হ্যাঁ।
আর বুদ্ধিমানরা তো এই পথটাই খুঁজে, কিভাবে আমি আমি নিজে এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে ওই পথ পথে রেখে যাব যে পথে চললে আল্লাহ ও তার রাসূল খুশি হবেন। আর সেই পথ কোনটা? আউলিয়ে কিরামের পথ। আউলিয়ে কিরাম যে পথে চলে গিয়েছেন সেই পথটাকে অনুসরণ করতে হবে। আজ যে বিষয় গিয়ারবি শরীফের আমরা রেখেছি, হয়তোবা এই গিয়ারবি শরীফ নিয়ে রফিকে অনেকের কুচিন্তাও আছে, অনেকের উল্টাপাল্টা ধারণাও আছে বা অনেকে অনেক রকমের কথাও বলে থাকে গিয়ারবি শরীফ নিয়ে। গিয়ারবি শরীফের মধ্যে যে ইবাদতগুলো করা হয়, তাজবি তাহলিল পড়া হয়, এটা গিয়ারবি ছাড়াও যেহেতু কেউ চায় তো পড়তে পারে। তো আমাদের মধ্যে যাদের এমন চিন্তাভাবনা আছে গিয়ারবি শরীফ নিয়ে, আমরা যেন মাথা থেকে দূর করে দিই, রফিকদের কাছে আসবো, দুই তিনটা SMS পড়ি, এরপরে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। পঞ্চগড় থেকে তিনি অনুষ্ঠান দেখছেন, মাদানী চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগে, আমি একটি নাতের রসুল শুনতে চাই। কোন নাতুল নাতের রসুল শুনতে চান তা কিন্তু আপনি জানান নাই। আরেকজন লেখলেন, জাকির ভাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইমরান ভাইকে সরকারে গাউসে আজম ইমান কাবারটি শোনাতে বলবেন। আমি বলে দিলাম ইমরান ভাই, যদি শুনিয়ে দেন গাউসে পাকের একটি মানকাবাদ শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকজন রাখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চন্দনাইস থেকে বলছিলাম, মাদানী চ্যানেল অনেক ভালো লাগে, আমি একটা নাতে রসুল শুনতে চাই। নওগাঁ থেকে বলছি, মাদানী চ্যানেল আমি দেখি, ভালো লাগে, খুব খুব ভালো লাগে, সামনে পরীক্ষা, দোয়া চাই, আল্লাহ তাআলা কবুল করে নিক। আমি রংপুর থেকে বলছিলাম, আমি আমার আমার আম্মু দুইজনই মাদানী চ্যানেল সবসময় দেখি, আমাদের জন্য দোয়া করবেন, মাদানী চ্যানেল দেখতে ভালো লাগে, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন সবসময় যাতে করে অনুষ্ঠানগুলো দেখতে পারেন, আরও অনেক কিছু শিখতে পারি আমরা ইনশাআল্লাহ তাআলা। আর রফিক ভাই কিছু মাদানী ফুল শোনান আমাদেরকে, এরপরে মানকাবাদ শুনবো ইনশাআল্লাহ।
কিতাবের মধ্যে এসেছে যে আউলিয়ায়ে কেরামের তাজকিরা যেখানে করা হয়, আল্লাহর নেক বান্দাদের, আম্বিয়ায়ে কেরামের হোক, আউলিয়ায়ে কেরামের হোক, সাহাবায়ে কেরামের হোক, কিংবা নেক সলেহীন বান্দাদের যেখানে আলোচনা করা হয়,
জি,
সেখানে আল্লাহ তাআলার রহমত অঝরে বর্ষণ হতে থাকে, বৃষ্টির ফোঁটার মতো বর্ষণ হতে থাকে। তো কাজেই আমার গাউসে পাক যে একজন আল্লাহর অনেক বড় মহান ওলি ছিলেন, এর মধ্যে তো কোনো
সন্দেহ নেই।
তো গাউসে পাকের তাজকিরা যেখানে হবে, সেখানে খায়র ও বারাকাত, রহমত ও বারাকাত, বরকত সেখানে আসবে না এমন তো হতে পারে না। কারণ আল্লাহর ওলিদের আলোচনা যেখানে হবে, সেখানে আল্লাহর রহমত সামিল থাকবেই থাকবে। আপনার গিয়ারবি শরীফ এর বিষয়ে, যেমন আমরা আলা হজরতকে মানি, আলা হজরতের মাসলাকের উপরে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আছে, এবং দাওয়াতে ইসলামীর কোনো না কোনো প্রোগ্রামে, কোনো না কোনো আলোচনায় আলা হজরতের নাম উঠে আসে, তার আলোচনা হয়। তো আলা হজরত কর্তৃক রচিত বিশ্ববিখ্যাত কিতাব ফাতাওয়ায়ে রাজাবিয়া এর দশম খণ্ডে বর্ণনা করা হয়েছে, তিনি লিখেছেন যে গিয়ারবি শরীফ পালন করা উত্তম এবং ভালো কাজ, আর এটা শরীয়ত সম্মত, শরীয়ত পরিপন্থী কিছু নেই। যারা গ্যারবি শরীফ মহাব্বত ও ভক্তি সহকারে পালন করবে তাদের জন্যে স্বয়ং গাউসে পাকি জামিনদার। তো এই যে গ্যারবি শরীফের যে ফজিলত বর্ণনা করা হলো, আমার আলা হজরত লিখেছেন ফতাওয়ায়ে রাজবিয়া কিতাবের মধ্যে,
সুবহানাল্লাহ,
তো এতে তো উলামায়ে আহলে সুন্নতের কোনো দ্বিমত নেই, কিন্তু এর পরেও আমরা যারা একটু মানতে সমস্যা বুঝতে সমস্যা, এটা তো দেখি যে আমাদের বুজুর্গানে কেরাম, আমাদের আসলাফ যারা রয়েছেন, সলেহীন নেককার বান্দা যারা রয়েছেন, তারা কি বলে গেছে,
কি বলে গেছে।
অবশ্য সেই বুজুর্গানে কেরামকে তরিকতপন্থী হতে হবে, যারা তরিকত মানে না, শরিয়ত মানে না, হাকিকত মারেফত কোনো কিছুই মানে না, তারা তো কোনো কিছুই বুঝবে না। যেমন কোনো ব্যক্তি যদি, আমি বোঝানোর জন্য বলছি, কাউকে নির্দিষ্ট করে আঘাত করার জন্য না, যে ব্যক্তি আমার নবীর মিলাদই পালন করে না, মিলাদ মানতে গিয়ে তার মনে কষ্ট লাগে, ধাক্কা লাগে, আমি নবীর মিলাদ পালন করব কেন,
সে
গিয়ারবি শরীফ কোত্থেকে পালন করবে,
কিভাবে পালন করবে সে, রাইট,
যে আমার নবীকেই মানে না, সে গসে পাকের ভালোবাসা তার হৃদয়ে কোত্থেকে আসবে, আগে তো নবীর ভালোবাসা আসতে হবে, তারপর গসে পাকের ভালোবাসা। আর গসে পাক কে ছিলেন, আমার নবীর বংশধর ছিলেন। গসে পাক বলেন যে আমি আব্দুল কাদির, আমাকে শুধু আব্দুল কাদির মনে করো না, আমি আমার, আমি যে আছে, আমি নবীর বংশধর। অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে আমি কোনো, আমাকে সাধারণ মানুষ মনে করো না, আমি কিন্তু আলে রসুল, এবং তিনি ইমাম হাসান এবং ইমাম হুসেন উভয় বংশ থেকে তিনি মিলিত, অর্থাৎ আল হাসানি ওয়াল হুসাইনি, মা বাবা দুই দিক থেকে তিনি পেয়েছেন দুই বংশকে, অর্থাৎ নুরুন আলা নূর দুই দিক থেকে, সুবহানাল্লাহ। তো সেই গাউসে পাকের গাউসিয়াত, এই যে গিয়ারবি শরীফ, এর ফজিলত অপরিসীম রয়েছে। এর মধ্যে তাফসিরুল খতির কিতাবের মধ্যে এসেছে, তার মধ্যে লিখেছেন মাওলানা কারি এমাত আলভি, লিখেছেন কিতাবের মধ্যে প্রতিবেশী দেশ এর বোরহানপুরে, তিনি লিখছেন যে আমার প্রতিবেশী একজন অমুসলিম, তিনি গিয়ারবি শরীফকে খুব ভালোবাসতেন, অমুসলিম, হি ওয়াজ নট মুসলিম, হি ওয়াজ অমুসলিম, অ্যান্ড বিং অমুসলিম হি ডিড দিস গুড জব, হি ইউজ টু ডু দিস গুড জব। এবং এটার ফজিলত কি এসেছে, সেই অমুসলিম যখনই ১১ তারিখ আসত প্রতি মাসের, সে কিছু খানাপিনার আয়োজন করত আর গরিব দুঃখীদের মাঝে তা বিলীন করে দিত। একদিন সেই ব্যক্তির মৃত্যু হল, ওই অমুসলিম ব্যক্তি, এখন তার যে সমাজ ছিল, জাত ছিল, তারা তাকে তাদের রীতি অনুযায়ী
তাদের মতো নিয়ে নেবে,
নিয়ে গেল শ্মশানে পোড়াতে। তো অনেক চেষ্টা করার পরও তাকে পোড়াতে
দেওয়া হয়নি,
পারলো না।
আচ্ছা,
তখন তারা বিরক্ত হয়ে তার মৃতদেহকে পানিতে ভাসিয়ে দিল, কলার ভেলায়, কলা গাছের যে ভেলা থাকে না, ভেলার মধ্যে ভাসিয়ে দিল। তখন আমার গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, স্বপ্নযোগে সেই এলাকার একজন ওয়ালি আল্লাহ স্বপ্নযোগে তাকে নির্দেশ দিলেন যে যাও গিয়ে অমুক জায়গায় দেখো আমার এক ভক্তকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং সে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার স্বজাতি তা জানতো না, এবং সে আমাকে ভালোবাসে, আমার ভক্ত, যাও তাকে তুলে এনে
দাফনের ব্যবস্থা কর,
কাফন দাফনের ব্যবস্থা কর।
সুবহানাল্লাহ।
তখন তাকে সেই আল্লাহর ওয়ালি যিনি স্বপ্ন প্রাপ্ত হয়েছিলেন, গসে পাকের নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন, তিনি গিয়ে তাকে তুলে এনে সুন্দরভাবে গোসল করিয়ে কাফন দাফন করে দিলেন। আপনি দেখুন তো জাকির ভাই, যে একজন অমুসলিম প্রকাশ্যে, অপ্রকাশ্যে সে মুসলমান হয়েছে, একজন অমুসলিম যখন গিয়ারবি শরীফ পালন করার কারণে
ইমানের মতো দৌলত, সুবহানাল্লাহ,
ইমানের মতো দৌলত, তার এই গিয়ারবি শরীফ পালন করার কারণে তাকে স্বয়ং গাউসে পাক তার যে কাফন দাফন রয়েছে তার নির্দেশ দিলেন, তার সৌভাগ্য কত আলা, কত সৌভাগ্য। একজন অমুসলিম যদি তার ভাগ্যে এমন ঘটে, তাহলে আমরা তো মুসলমান প্রকাশ্য, আমাদের কি হবে? তো এই যে বিষয়টা, এই বিষয়টা এমনই একটা বিষয় যে অনেক সময় আমরা বলি না যে বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর।
রাইট,
আমি বলবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছে, আমরা আমাদের স্বল্প জ্ঞান, দেখুন আমাদের জ্ঞান কিন্তু খুব স্বল্প,
জি জি,
আমরা আমাদের স্বল্প জ্ঞান দিয়ে শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত, হাকিকত, এই যে জ্ঞানের যে চারটা স্তর রয়েছে, মাকাম রয়েছে, এই এতদূর বিষয়াদি আমরা নিজের জ্ঞান থেকে আমরা যেন ব্যাখ্যা না দিই। আমাদের জ্ঞান স্বল্প, কিন্তু শরিয়তের ইলম, তরিকতের ইলম, এটা হচ্ছে অসীম।
অসীম
আমাদের জ্ঞান হচ্ছে সসীম। তো সসীম জ্ঞান দিয়ে কখনো অসীমত্বকে
মাপা যায়,
বিচার বিশ্লেষণ করা যায় না।
রাইট রাইট রাইট,
যেটা বুজুর্গানে কিরাম করে এসেছেন, আর সেই বুজুর্গানে কিরাম কে ছিলেন? আলিমে দিন ছিলেন।
রাইট,
আমরা কতটুকু জানি শরিয়তকে, আমরা কতটুকু দিন ইসলামকে বুঝি? আমি তো আলিম না, আমি তো ইসলামিক স্কলার্স না। তো সো আমার কি অধিকার আছে যে এ সকল বিষয়ে তর্ক বিতর্ক করা?
রাইট,
আমাকে বুঝতে হবে, আমি যদি না বুঝি আমাকে কোনো ওলামায়ে আহলে সুন্নাতের কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে,
ব্যাখ্যা নিতে হবে, জানতে হবে,
এটার সঠিক দিক নির্দেশনা আমি চাচ্ছি, এটা আমাকে, আমার বুঝে আসছে না, আমাকে বুঝিয়ে দেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই হওয়া উচিত আসলে। ইমরান ভাই,
আমাদের জন্য 40 জন ওলি আছেন, এদের মধ্যে 12 জন সিরিয়ায় এবং 18 জন ইরাকে রয়েছেন। ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মারফু হাদিসটি বর্ণনা করেন, আর এই হাদিসের মর্ম হতে নিশ্চয় আল্লাহ তাআলার 300 জন ওলি রয়েছেন, যাদের কলব হযরত আদম আলাইহিস সালামের কলবের নেই, আর 40 জন মুসা আলাইহিস সালামের কলবের নেই, 7 জন হচ্ছে আইসা আলাইহিস সালামের কলবের নেই, আর 5 জন ওলি জিব্রাইল আমিন আলাইহিস সালামের কলবের নেই, 3 জন ওলি মিকাইল আলাইহিস সালামের কলবের নেই, এবং 1 জন ওলি ইসরাফিল আলাইহিস সালামের কলবের নেই। একবার ভেবে দেখি যে আল্লাহ তাআলা তার ওলিগণদেরকে কীরকম ভাবে আমাদের নিকট প্রেরণ করেছে। একজন নবী আলাইহিস সালামের যে স্পেশালিটি আছেন, এগুলো কি করেছেন আল্লাহ তাআলা তার বন্ধুদের মাঝে দান করেছেন?
অর্থাৎ আপনার আউলিয়া কেরাম যে পৃথিবীতে এসেছেন, তার এক একজন আউলিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসালামদের এক একজনের এক এক রকমের এক একটা গুণ নিয়ে
এসেছে,
আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন।
একটু কথা বলবো জাকির ভাই, সময় যেহেতু শেষ, অর্থাৎ অনেক বিষয় মাথায় আসে কিন্তু সময়ের স্বল্পতা রয়েছে। দেখুন, আপনি যেহেতু আম্বিয়ার কথাই বললেন, মুসা আলাইহিস সালামের জামানায় এক অমুসলিম যুবক শুধু মুসা আলাইহিস সালামের অঙ্গভঙ্গি করতেন, সেইভাবে জুব্বা পরে, লাঠি পরে চলতে, এভাবে চলে দেখাতো যে মুসা আলাইহিস সালাম এইভাবে চলে। তো আল্লাহ তাআলা দেখছেন যে এ আমার নবীর, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করছে। কি হলো পরবর্তীতে? সে ইমানের দৌলত দ্বারা মালামাল হয়ে গেল, ইমান নিয়ে দুনিয়া থেকে গেল। কবি কত সুন্দর বলেছেন, আল্লাহ তাআলার রহমত কিন্তু এটা দেখে না যে বান্দা কত বড় বড় ইবাদত করছে, তার মূল্য তালাশ করে না, বরং দেখে যে বান্দা ইখলাসের সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন এমন আমল করেছে যার বদৌলতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ইহকাল এবং পরকালে পার করে দেয়, তরি পার করে দেয়।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এক ইমরান মাদানী ভাইয়ের কাছে যাব, মানকাবাতে গাউসিয়া শুনি, এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সরকারে গাউসিয়াজম নজরে করম খুদা রা, সরকারে গাউসিয়াজম নজরে করম খুদা রা, করো আশা পূরণ মা অধম গোলাম তোমা, করো আশা পূরণ মা, না হলে বলিবে দুনিয়া এলো দারে সবার সরকারে গোসে নজরে করম নজরে করম খুদা নজরে করম খুদা সবার কোথাও না কো ভাবে আছে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবছরই এই কালাম এই মানকাবাটি ইমরান ভাইয়ের গাওয়া এই মানকাবাটি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন
রিলিজ হয়েছে,
রিলিজ হয়েছে। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা ভালোই চলতে, সেই পর্যন্ত ইউটিউবে যা দেখলাম আমি আরও ইনশাআল্লাহ তাআলা চলবে, যেহেতু আশেকে গাউস ঘরে ঘরে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আর এই সকল মানকাবাতগুলো বেশি পছন্দনীয় আমাদের, কেননা ফরিয়াদ করা, পীরের কাছে ফরিয়াদ করা, পীরের কাছে কিছু চাওয়া, পীরের কাছে ধরনা ধরার, এগুলো আমাদের আকিদা এবং আমরা এগুলোতে বিশ্বাসী এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সবসময় নিজের যে পীর রয়েছে, হক্কানি পীরের যারা আমরা মুরিদ রয়েছি, আমাদের পীরের সবসময় আনুগত্যশীল হওয়ার আমরা চেষ্টা করি, পীরের দেয়া অজিফাগুলো আমরা পাঠ করি, পীরের দেওয়া দিক নির্দেশনাগুলো আমরা মেনে চলি, পীরের দেওয়া এই দিন যে রয়েছে, যেমন আমরা দাওয়াত ইসলামী অর্থাৎ আত্তারি যারা, তারা কিন্তু ছাব্বিশ শরীফকে আমরা বেশি পছন্দ করি, অর্থাৎ ছাব্বিশ শরীফ পালন করি। এই কারণে আমার আমিরুল সুন্নাহ ছাব্বিশে রমজান পৃথিবীতে আগমন করেছে। যারা আমরা আত্তারি কাদরি তারা গিয়ারবি শরীফকে উদযাপন করি, আলা হজরতের মহাব্বতকারী আমরা মস্তকে আলা হজরত, আমরা কিন্তু পঁচিশ শরীফকে আমরা পছন্দ করি, অর্থাৎ রবিউল আউয়াল বারো শরীফকে আমরা পছন্দ করি। তো নিজের পীরের যে নিসবত রয়েছে সেটাকে আমরা রক্ষা করি, সেটাকে মহব্বত করি, পালন করি, পীরের দেওয়া ওজিফাগুলো পালন করি, সাজরা শরীফ আমরা পাঠ করি, তবে দেখবেন ইনশাআল্লাহ তাআলা ফয়জ ও বরকত যে রয়েছে, তরিকার যে ফয়জ বরকত রয়েছে তা আমাদের অর্জন হবে। আল্লাহ তাবারক ও তাআলা কবুল আর মঞ্জুর করে নিক। সকালে আবার ইনশাআল্লাহ তাআলা রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি আমরা।
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশ কা কাবা মদিনা عرش کا کعبہ نا کعبے کا
السلام علیکم یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. الصلاۃ والسلام علیک نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ.
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।